أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد আমরা পূর্বের আলোচনায় যাকাত নিয়ে আলোচনা করেছি এবং যাকাত নয়টি জিনিসের উপরে যাকাত ওয়াজিব হয় তা বর্ণনা করেছি। এই যাকাত ইসলামের একটি অর্থনৈতিক দিক যা দুস্থদের গরিবদের সাহায্য করে এবং ভেদাভেদ কমিয়ে নিয়ে আসে এবং গরিব ধনীর ভেদাভেদটা কমিয়ে নিয়ে আসে এবং তার কিছু নিসাব রয়েছে পরিমাণ যে কতটুক পরিমাণ পর্যন্ত পৌঁছলে যাকাত দিতে হয়। আমরা বলেছি যে যাকাত নয়টি জিনিসের উপরে গম যব খোরমা কিশমিশ খাদ্যশস্যের উপরে এবং গৃহপালিত পশু যেমন গরু এবং ভেড়া বা দুম্বা এবং উট তিনটি এবং সোনা এবং রূপা এবং সোনা রূপা অর্থাৎ সোনা রূপা যদি মুদ্রা থাকে এই নয়টি জিনিসের উপরে যাকাত ওয়াজিব হয়। তার মধ্যে আমরা পরিমাণও বলেছি খাদ্যশস্যের নিসাব কি 850 প্রায় কিলোগ্রাম হলে যাকাত দিতে হয় তার 110 যদি সে চাষের যে জমিতে যদি পানি সেচ কাজ যদি বৃষ্টির মাধ্যমে হয় তাহলে 110 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ শতকরা 10 ভাগ আর যদি কষ্ট করে বাটি দিয়ে পানি দিতে হয় পাম্প দিয়ে পানি দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 5 ভাগ যাকাত দিতে হয়। ভেড়ার কথা বলেছি এবং গরুর কথা বলেছি, এই পর্যায়ে এসে যেটা বাকি থেকে যায় আমাদের সেটা হচ্ছে গিয়ে উটের নিসাব কত এবং উটের পরিমাণ কত এবং কতটা যাকাত দিতে হবে। যদিও এক সময় ছিল আমাদের দেশে উট দেখা যেত না, তাই এই বিধানেরও খুব প্রয়োজন ছিল না, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে উটে লালন পালন করে ব্যবসা বাণিজ্য হচ্ছে, তাই আমাদের দেশেও যেহেতু উট পালন করা হচ্ছে লালন করা হচ্ছে পুষছে লোকজন, তাই এই বিধানটাও বলার প্রয়োজন হয়ে উঠেছে। আর নাহলে হয়তো আরব দেশ ছাড়া উটের উপরে হয়তো যাকাত ওয়াজিব হতো না, কিন্তু এখন আমাদের দেশেও যেহেতু উট লোকে পুষছে লালন পালন করছে গৃহপালিত অন্যান্য পশুদের মতো এবং এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও ব্যবসায়িক চোখেও এটা দেখা হয়, তাই এর বিধানও না বললে নয়। অবশ্য উটের ক্ষেত্রে মোট 12টি পরিমাণ বা নিসাব রয়েছে, অর্থাৎ 5টি থেকে শুরু হয়। অর্থাৎ যদি 5টি উট কারো কাছে থাকে তার উপর যাকাত ওয়াজিব হবে 1 ভেড়া, যদি 10টি থাকে তাহলে ওয়াজিব হবে 2 ভেড়া, যদি 15টি থাকে তৃতীয় নিসাব 3টি ভেড়া, চতুর্থ নিসাব 20টি হলে 4 ভেড়া যাকাত দিতে হবে এবং পঞ্চম নিসাব হচ্ছে 25টি উট অর্থাৎ 5টি, ষষ্ঠ নিসাব হচ্ছে গিয়ে 26টি, যদি কারো কাছে 26টি উট থাকে। অবশ্য আমি আবার বলছি যে যদি 5টি উট থাকে তাহলে 1টি ভেড়া দিতে হবে, উট নয়, 5টি অর্থাৎ প্রথম নিসাবে 5টি উট থাকলে 1টি ভেড়া বা দুম্বা, 10টি উট থাকলে 2টি ভেড়া বা দুম্বা, 15টি উট থাকলে তিনটি ভেড়া বা দুম্বা দিতে হবে, 20টি থাকলে 4টি ভেড়া বা দুম্বা দিতে হবে, এবং 25টি থাকলে 5টি ভেড়া বা দুম্বা দিতে হবে। যদি 25টির উপরে 26টি হয়ে যায় তাহলে এখানে আর ভেড়া নয়, বরং একটি উট যে দ্বিতীয় বছরে প্রবেশ করেছে, অর্থাৎ এক বছর শেষ করে দ্বিতীয় বছরে শুরু করেছে, এমন উটের বাচ্চা জাকাত স্বরূপ দিতে হবে যদি 26টি হয়ে যায়। আর যদি 26টি পর 10টি আরও বাড়ে, অর্থাৎ 36টি হয়ে যায়, 25টি পর্যন্ত থাকলে প্রত্যেক 5টিতে একটি করে বাড়বে, প্রত্যেক 5টিতে একটি করে ভেড়া অথবা দুম্বা দিতে হবে, 26টিতে গিয়ে একটি এক বছরের উটের বাচ্চা, ঠিক তারপর 10টি বাড়লে 36টিতে ঠিক একটি উটের বাচ্চা যে দু বছর শেষ করে তৃতীয় বছরে প্রবেশ করেছে, এবং ঠিক 36 থেকে 46টি যদি উট হয় তাহলে একটি উটের বাচ্চা যে তৃতীয় বছর শেষ করে চতুর্থ বছরে প্রবেশ করেছে, এবং ঠিক তারপর ঠিক 61টিতে গিয়ে একটি উট যে পঞ্চম বছরে প্রবেশ করেছে, অর্থাৎ চতুর্থ বছর শেষ করে পঞ্চম বছরে পড়েছে, এমন একটি উট জাকাত দিতে হবে। তারপর 61টির পর 76, অর্থাৎ 10তম নিসাব হচ্ছে গিয়ে 76টি সংখ্যা, যদি 76টি হয়, 76টি হয়ে গেলে নিসাব হচ্ছে দুটি উট, সে দুটি উট যেটা দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে পড়েছে, এবং তারপর পরবর্তীতে 11তম নিসাব হচ্ছে 91টি উট। যদি কারো কাছে 91টি উট থাকে তাহলে তাকে দুটি উট দিতে হবে যে চতুর্থ বছরে প্রবেশ করেছে, অর্থাৎ তৃতীয় বছর শেষ করে চতুর্থ বছরে প্রবেশ করেছে। যদি 121টি উট থাকে অথবা তার বেশি, তাহলে প্রত্যেক 40টি উটে একটি উট দিতে হবে যে তৃতীয় বছরে পড়েছে, প্রত্যেক 40টি উটে একটি উটের বাচ্চা যে দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে প্রবেশ করেছে। উটের নেশা যদিও খুবই প্রয়োজন ছিল না, কিন্তু তারপর আমাদের দেশে যেহেতু উট পালন শুরু হয়েছে, লোকে পালছে এবং পুষছে, তাই নেশাটার প্রয়োজন ছিল। এবার আমরা সোনা এবং রূপার নেশা, সচরাচর যেহেতু সোনা এবং রূপা মহিলারা গয়না হিসেবে রাখেন এবং মুদ্রা হিসেবে আজকাল ব্যবহার হয় না, কিছু আরব দেশে হয়তো পুরনো মুদ্রা থাকতে পারে, সেটাতে অনেক সময় দেখা যায় সেই মুদ্রা মহিলারা গলার গয়না হিসেবেও ব্যবহার করে, গয়নাতে মুদ্রাগুলো ছিদ্র করে লটকানো হয়, এমন মুদ্রা সোনা বা রূপা থাকে। আমরা বাংলাদেশে অনেক পুরনো এরকম গয়না হয়তো দেখতে পারি, থাকতে পারে, কিন্তু যদি গয়না হয়ে যায় তাহলে সেটাতে জাকাত নেই, শুধুমাত্র মুদ্রার উপরে। এবং সোনার নেশাব হচ্ছে গিয়ে 15 মেসকাল যদি হয় তাহলে সোনার জাকাত হবে, এবং চাঁদি বা নোকরা অর্থাৎ রূপা 105 মেসকাল হলে তাতে জাকাত হবে, এবং এ দুটোতেই জাকাত হবে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5%, শতকরা 2.5 ভাগ, অর্থাৎ যদি 15 মেসকাল হয়ে যায় শতকরা 2.5 ভাগ তার জাকাত দিতে হবে। এবং এই জাকাতের বিধান নিয়ে কিছু আলোচনা করব, যে শস্য খাদ্যশস্যের উপরে যে যা বলেছি, গম, যব, খুরমা, আঙ্গুর, অনেক সময় সেচের কাজে জমিতে অনেক খরচ পড়ে, সে খরচ বাবদ যেমন বিচি কিনতে, বীজ রোপণ করতে সে বিচি কিনতে পয়সা খরচ হয়, অনেক সময় কাজের লোক লাগাতে হয়, এবং যেখানে ট্রাক্টর দিয়ে চাষাবাস করা হয় সে ট্রাক্টরের ভাড়া করে আনতে হয়, অনেক সময় সেচের কাজে পানি দেওয়ার জন্য লোক রাখতে হয় বা মোটর লাগাতে হয়, এইসবে অনেক সময় খরচ পড়ে যায়। তাই উৎপন্ন হওয়ার পর জব বা গম বা কিশমিশ আঙ্গুর, এই খরচ বের করার পূর্বে যদি নেশা পৌঁছে যায় তাহলে ওয়াজিব হবে জাকাত। অবশ্য যেহেতু এটাতে মতপার্থক্য রয়েছে, তাই আমি বলবো যে আয়াতুল্লাহ খামেনাই, আয়াতুল্লাহ মাকারিম সিরাজি এবং আয়াতুল্লাহ সিস্তানি এবং মরহুম ইমাম খমেনির কথা হচ্ছে গিয়ে যে সেই জব বা গম থেকে খরচ বের করার পূর্বেই যদি হাদ্দে নিসাবে পৌঁছে যায়, নিসাব পরিমাণ জব বা গম বা আঙ্গুর বা খোরমা যদি হয়ে যায় তাহলেই ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আয়াতুল্লাহ সাফি বলেন যে না, যে ওখান থেকে খরচ বাবদ যে টাকাটা খরচ হয়েছে সে খরচ বের করার পর যদি এই নিসাব পৌঁছায় তাহলে জাকাত দিতে হবে, আর যদি নিসাব না পৌঁছায় তাহলে জাকাত ওয়াজিব হবে না। এবং পশুর ক্ষেত্রে তখনই ওয়াজিব হবে যখন পুরো এক বছর তার কাছে এই পশু থাকে, অর্থাৎ যে ব্যক্তির এই পশুর মালিক তাকে এক বছর এই পশুর মালিক থাকতে হবে। অর্থাৎ এক বছর থাকার পর তখন তার উপর ওয়াজিব হবে। যদি একশোটা গরু কিনে থাকে, আমি বলেছি 30টা হলেই 40টা হলেই জাকাত ওয়াজিব হবে। যদি 100টা গরু কিনে থাকে এবং 9 মাস নিজের কাছে রাখার পর এই গরুগুলো বিক্রি করে দেয় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। যদিও 30টার মধ্যে জাকাত রয়েছে কিন্তু 9 মাস রাখার কারণে যেহেতু পুরোপুরি 1 বছর হয়নি তাই তার উপর জাকাত ওয়াজিব হবে না। এবং যেহেতু এটাতেও মত পার্থক্য রয়েছে যে ইমাম খমিনী এবং সিস্তানির মতে যে 11 মাস মালিক থাকলে, অর্থাৎ 11 মাস শেষ হয়ে 12 মাসে প্রবেশ করেছে তখনই, 11 মাস শেষ হলেই জাকাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আয়াতুল্লাহ মাকারিম সিরাজি বলেন যে 11 মাস শেষ হলে হবে না, বরং 12তম মাসে গিয়ে তাকে জাকাত দিতে হবে। তবে যারা বলেছেন যে 11তম মাস শেষ হলেই জাকাত দিতে হবে, তাদের মাস কিন্তু বছর কিন্তু 11 মাসে বছর নয়। বছর যখন আবার তারা শুরু করবে পরবর্তী বছর, আবার সে 12 মাস শেষ হলে আবার 13তম মাস হবে গিয়ে প্রথম মাস, বছরের প্রথম মাস। তবে জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 11তম মাস শেষ হয়ে 12 মাসে পড়লেই তার জাকাত ওয়াজিব হয়ে যাবে। তবে মালিক পুরো 11 মাস বা 1 বছর তাকে মালিক হয়ে থাকতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, বিধান হচ্ছে যে এই পশুগুলা জানোয়ারগুলা কোনো কাজে যাতে ব্যবহার করা না হয়। দেখা গেল মাল টানার ক্ষেত্রে অনেক সময় আমরা মালগাড়ি গরুকে দেখি, গরুকে দিয়ে মালগাড়ি টানা হয়, এমন গরু না হয় যাকে দিয়ে মাল টানা হচ্ছে, অথবা সেচ কাজে, সেচের কাজে, জমির কাজে ব্যবহার করা হচ্ছে, এমন গরু যাতে না হয়, এমন জন্তু যাতে না হয়, সেটা উঁট হোক গরু হোক, বরং তা 1 বছর পুরোপুরি মানে সোজা কথা বলতে বেকার থাকবে, অর্থাৎ দুধ দেবে, বাচ্চা জন্ম দেবে, এরকম গরু থাকতে হবে, তাহলেই সেটার উপর জাকাত ওয়াজিব হবে। আর যদি কোনো কাজে ব্যবহার হয় তাহলে এমন পশুর উপর জাকাত ওয়াজিব হবে না। যেহেতু এটাতেও মত পার্থক্য রয়েছে তাই ইমাম খমিনি এবং সকল মারজিয়া তাকলিদদের ক্ষেত্রে এই শর্তই প্রযোজ্য যে বেকার থাকতে হবে, কোনো কাজে যদি ব্যবহার করা হয় পশুকে তাহলে জাকাত ওয়াজিব হবে না। কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি বলেন কোনো পার্থক্য নয়, নিসাবের পরিমাণ পশু হলেই তার উপর জাকাত ওয়াজিব হবে, এবং সেটা কাজে ব্যবহার করা হোক বা সে পশুকে এমনি রাখা হোক, লালন পালন করার জন্য রাখা হোক, কোনো পার্থক্য নয়, পশু থাকলেই জাকাত। এটা হচ্ছে আয়াতুল্লাহ সিস্তানির দৃষ্টিভঙ্গি। আর সিস্তানি ছাড়া বাকি আয়াতুল্লাহদের দৃষ্টিভঙ্গি হচ্ছে গিয়ে যে না, যদি কাজের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। এবং আরেকটি যে বিধান কথা হচ্ছে যে এই পশুগুলো 1টি বছর বেকার তো থাকবে এবং ঘুরে ফিরে খাবে, অর্থাৎ মরুভূমিতে মাঠে ঘুরে ঘুরে খাবে, এমন নয় যে তাকে ঘরে বসিয়ে ভুসি খাওয়ানো হচ্ছে অথবা চারা এনে বা ঘাস এনে দিয়ে খাওয়ানো হচ্ছে, তা এমন গরু নয়, বরং সেই গরুর উপরে, সেই জন্তুর উপরে, পশুর উপরে জাকাত ওয়াজিব হবে যে মাঠে চড়ে খায়। আর যদি মাঠে চড়ে না খায় তাহলে, এবং পুরো বছর মাছে মাঠে চড়ে খেতে হবে, এমন নয় যে কখনো মাঠে চড়ে খেয়েছে কখনো ঘরে বসে খেয়েছে, না, পুরো বছর যখন এই গরু মাঠে চড়ে খাবে তখন তাকে তার উপর জাকাত ওয়াজিব হবে। তবে যেহেতু সমস্ত মার্জার দৃষ্টিভঙ্গি এটাই যে মাঠে চড়ে খেতে হবে, তবে আয়াতুল্লাহ মাকারেমে দৃষ্টিতে এই শর্ত নয়, এবং তিনি বলেন যে যেরকমই হোক না কেন মাঠে চড়ে খাক অথবা ঘরে বসে খাক, তার সামনে চারা বা ধান গাছগাছালি অথবা ঘাস দিয়ে দেওয়া হোক, সে ঘাস খেয়ে ঘরে বসে ঘাস খাচ্ছে, তারপরও তার উপর জাকাত ওয়াজিব হবে। এবং আয়াতুল্লাহ জানজানির দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যদি এমন জন্তু যা শীতের জন্যে মাঠে যাওয়া সম্ভব নয়, অনেক দেশে থাকতে পারে শীত বেশি, পশুকে নিয়ে মাঠে যাওয়া সম্ভব নয়, তাই সেই শীতকালীন সময়ে যদি তাকে ঘরে বসিয়ে পোয়াল খাওয়ানো হয় বা ঘাস খাওয়ানো হয় এবং গরমকালে সে মাঠে চড়ে খায় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে, কিন্তু সারা বছর যদি সে ঘরে বসে খায় তাহলে জাকাত ওয়াজিব হবে। এটা আয়াতুল্লাহ জানজানির দৃষ্টিভঙ্গি। এবং শেষ কথা যেটা বলবো যে সোনা এবং রূপার ক্ষেত্রে, যে সোনা এবং রূপা বলেছি অবশ্য, যে সোনা এবং রূপার ক্ষেত্রে তখনই জাকাত ওয়াজিব হবে যখন সেটা মুদ্রা হবে, এবং সে মুদ্রা মুদ্রা হিসেবে বিনিময় হবে সেটা দিয়ে, তখনই সেটার উপর জাকাত ওয়াজিব হবে। কোনো গয়নাগাটিতে বা সোনা যে ঘরে থাকে এমন গয়নাগাটিতে জাকাত ওয়াজিব হয় না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।